الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف بيو اسلامي بھائرا درود پاکر اگونی تو فضیلت او برکت روئے تھے کنز الامال کتابیر 2236 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে তবে কিয়ামতের দিন তার জন্য শাফাআত করা আমার দয়াময় দায়িত্বে থাকবে তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আমাদের প্রত্যেকের উচিত জুমুআর দিন বিশেষত আমাদের এবাদতের চাকাকে বেশিভাবে ঘুরানো কারণ এই জুমুআর দিন আমরা যে এবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা 70 গুণ দান করেন 70 গুণ দান করেন বিশেষ অফার সিজন থাকে ব্যবসায়ীদের কাস্টমারদের অফার দেয়া হয় সামগ্রী কেনার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনটা দান করেছেন বিশেষ একটি অফার হিসেবে যে আমি একটা নেকি করব আল্লাহ তাআলা 70টা নেকি দান করবে তো ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করি এই দিন বেশি থেকে বেশি পরিমাণে নেক আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনৈক্যের কারণ ঐক্য নেই সম্প্রীতি নেই ভালোবাসা নেই অনৈক্য এর কারণ পাশাপাশি এর প্রতিকার কি আজকে আমার পরিবার বলি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ইনস্টিটিউট বলি আমি সার্ভিস যেখানে করি সেই জায়গা সমাজের কথা বলি মসজিদের কথা বলি সামাজিক অবস্থানের কথা বলি কিংবা রাষ্ট্রীয় অবস্থান প্রত্যেকটা জায়গাতে আজকে অনৈক্যের এই বিষয়টাকে দেখা যাচ্ছে এর ফলে আমাদের সুন্দর গুছালো পুত পবিত্র পরিবার গুণ ধ্বংস হয়ে যাচ্ছে ভাই ভাইয়ের সাথে ভাই বোনের সাথে বাবা ছেলের সাথে মা সন্তানের সাথে এই অনৈক্যের কারণে আজকে সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে সাজানো গোছানো একটি পরিবার নষ্ট হয়ে যাচ্ছে সাজানো গোছানো একটি ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে সাজানো গোছানো একটি প্রতিষ্ঠান একটি দেশ নষ্ট হয়ে যাচ্ছে আমরা যদি প্রতিটি দেশের ধ্বংসের কারণের দিকে খুঁজি প্রতিটি জাতির ধ্বংসের কারণের দিকে খুঁজি প্রত্যেকটি পরিবারের উন্নত না হওয়ার কারণের পিছের ব্যাকগ্রাউন্ড খুঁজি ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড খুঁজি তাহলে উন্নতি না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে অনৈক্য মিল নেই মতের মিল নেই চিন্তার মিল নেই পরিবেশের মিল নেই অনৈক্য আসুন এই সম্পর্কে আমরা আজকে বয়ান শ্রবণ করি যে এই অনৈক্য থেকে এটার কারণটা কি আর এটা থেকে উত্তরণের পথ কি রয়েছে আমরা কিভাবে আমার পরিবারকে সুন্দর ঐক্যের মাধ্যমে সুখীময় করতে পারি মদিনা পাকের আরবের মধ্যে দুইটি গোত্র ছিল একটি নাম আউস আরেকটি নাম খাজরাজ আউস ও খাজরাজ গোত্র প্রথম দিকে খুবই ভালোবাসাপূর্ণ একত্রতা বোধ ছিল, তাদের মাঝে সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে আরবের যে স্বভাব ছিল, গোত্রে গোত্রে লেগে যাওয়া, মারামারি, হানাহানি, ওই স্বভাবের কারণে দুইটি গোত্রের ঝগড়া শুরু হল। এক পর্যায়ে এমন জায়গায় গিয়ে পৌঁছল যে বুআস যুদ্ধ নামে পরিচিত একটি যুদ্ধ সংঘটিত হল। ওই যুদ্ধের মধ্যে এই দুই গোত্রের সম্প্রদায়ের যত বাহাদুর ছিল সবাই একেবারে সকলেই মারা গেল, রক্ত হয়েছিল, এতে সকলেই যুদ্ধের মধ্যে নিঃশেষ হল। নিজেদের মধ্যে ঝগড়া শত্রুতার কারণে দুইটি গোত্র খুবই দুর্বল হয়ে গেল। ইসলাম গ্রহণ করার পর, এটা ছিল ইসলাম গ্রহণের আগের ঘটনা, যখন এই আউস এবং খাজরাজ গোত্র তারা ইসলাম গ্রহণ করল, ইসলাম গ্রহণ করার পর ইসলামের শিক্ষা রসুল করিম সাল্লাল্লাহু কাছ থেকে প্রশিক্ষণের বদলতে এই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হল, মতানৈক্য শেষ হয়ে গেল, একজন অপরজনকে ভালোবাসার সাথে থাকতে লাগলো। তারা ইসলাম এবং মুসলমানদের অনেক সাহায্য করেছেন, এই জন্য মুসলমান এর নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৌভাগ্যবানদের শুধু আনসারের মর্যাদা দেন নাই, তারা ছিল আনসার সাহাবী, আউস এবং খাজরাজ গোত্রের এই আনসার হিসেবেই শুধুমাত্র ঘোষণা দেননি, উপাধি দেননি, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভালোবাসাকে ইমানের নিদর্শন হিসেবে ঘোষণা দিয়েছেন। আউস এবং খাজরাজ গোত্রের যারা ছিল এবং তারা সহ যারা মদিনাবাসী ছিল, আনসার যাদের লকাব, যাদের উপাধি, তাদেরকে ভালোবাসা ইমানের নিদর্শন। যেমনই ভাবে বুখারী শরীফের 3784 নম্বর হাদিসের মধ্যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে কারীম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইমানের নিদর্শন মানে চিহ্ন, ইমানের নিদর্শন হলো আনসারদের প্রতি ভালোবাসা পোষণ করা, আর মুনাফিকদের নিদর্শন চিহ্ন হলো আনসারদের সাথে শত্রুতা পোষণ করা। তার মানে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সম্মানে সম্মানিত করেছেন, ইজ্জত দান করেছেন, যেহেতু তারা আনসার সাহাবী ছিল, যে তাদেরকে ভালোবাসা ইমানের নিদর্শন। সুবহানাল্লাহ। একবার আউস এবং খাজরাজ গোত্রের কিছু লোক মিলেমিশে একটি বৈঠকখানার মধ্যে বসে তারা কথাবার্তা বলছিল, আনন্দ উৎসবের মধ্যে ছিল, কথাবার্তা বলছিল, এমন সময় এক অমুসলিম আসলো। সে দেখল যে ইসলাম আউস এবং খাজরাজের মধ্যে মতানৈক্য দূর করে দিয়ে তাদের মাঝে ভালোবাসা রং রাঙিয়ে দিয়েছে। তখন সে হিংসার আগুনে জ্বলে উঠল, আরে এদের মধ্যে যে ধ্বংস ছিল, দ্বন্দ্ব ছিল, সব শেষ। সে হিংসার আগুনে জ্বলে উঠল যে এটা আমাদের মাঝেও আছে, আমার ভাইকে যদি দেখি একটু মালদার হয়ে গেছে, দিলে জ্বলে, বুকে বলি না, দিল জ্বলে, আরে ওই আমার থেকে কামায় ফেলতেছে, পাশের ব্যবসার দোকান যোদ্ধার যদি একটু ভালো ব্যবসা করতেছে, দিল জ্বলতে থাকে না, আরে ওই তো কামায় লেগেছে। এটা হচ্ছে মুনাফিকদের নিদর্শন, যে অমুসলিম তার দিল জ্বলতে লাগলো, আরে আউস এবং খাজরাজ গোত্র তারা মহব্বত করছে, এভাবে চলছে, সুন্দরভাবে তাদের পরিবেশ হয়ে গেছে, যারা শত্রু ছিল তারা আজকে বন্ধু বন্ধু হয়ে কত সুন্দরভাবে চলাফেরা করছে, আমাদের মাঝে যাদের রোগ আছে এগুলো আমরা যেন এটাকে ইন্ডিকেট করি, নিজেই বুঝব কারো ব্যবসা দেখলে দিল জ্বলে কিনা, কারো ভালো বাড়ি দেখলে, কারো গাড়ি দেখলে, কারো ছেলে মেয়ের ভালো লেখাপড়া দেখলে আমাদের দিলের মধ্যে নক করে কিনা শয়তান, জ্বলে কিনা, যদি জ্বলে মনে করতে হবে এটা হচ্ছে শয়তানি কাজ, এ থেকে ফিরে আসতে হবে। আমরা না ফিরে এসে কি করি জানেন, অনেক সময় যাই হুজুরের কাছে, হুজুর আরে কি জানি আমাকে তাবিজ করছে, আমার দোকানে কোনো কাস্টমারই ঢোকে না, আমার দোকানে সব কাস্টমার, আরে বাবা সব যদি তাবিজ দিয়ে হয়ে যেত তাহলে ব্যাগ বন্ধ হয়ে যেত, খালি তাবিজ দিয়ে ব্যাগটা চালাই ফেলে। আমাদের এই সেন্সটুকু থাকা দরকার, আমরা একেবারে সেন্সকে হারিয়ে ফেলি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীরে রেখেছেন, এই জন্য সে পেয়েছে, আমরা যেন তার প্রতি হিংসা না করি। আউস এবং খাজরাজ গোত্রের ভালোবাসা দেখে ওই অমুসলিম সে কি করলো, জলে উঠল। সে একজন অমুসলিম যুবককে কিছু কবিতার লাইন মুখস্থ করালো, যেই কবিতাগুলো আউস এবং খাজরাজ গোত্রের যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের সময় তাদের কবিরা পাঠ করত একজনের বিরুদ্ধে একজন। এটাকে মুখস্থ করিয়ে যখন তাদের বৈঠকের মধ্যে পাঠিয়ে দেয়া হলো এবং তাদের সামনে গিয়ে ওই অমুসলিম যুবক তাদের কবিদের পূর্বের আইয়েবে জাহিলিয়াতের যুগে প্রাক ইসলামিক যুগে ইসলাম গ্রহণের পূর্বে যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের যে কবিতাগুলো তাদেরকে উজ্জীবিত করত একজনের বিরুদ্ধে আরেকজনের হিংসা লাগিয়ে দিত, এই কবিতাগুলো যখন পাঠ করছিল তখন একজন অপরজনের আবার সেই কথা স্মরণে চলে আসলো। উভয়ে বলতে পারে এইসব আরেকবার হয়ে যাক, আরেকবার হয়ে যাক যুদ্ধ। এমনকি সবাই অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যখন সরকারে দু আলম নূরে মুজাসসাম রসুলে মুক্তাসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনলেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দ্রুত যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। উভয় গোত্রের লোকদেরকে বাধা দিলেন এবং ইরশাদ করলেন, আমি তোমাদের মাঝে উপস্থিত, আর তোমরা কি জাহিলিয়াতের যুদ্ধ করতে যাচ্ছ? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ শুনে তারা উভয় বুঝে গেল যে এটা শয়তানের চক্রান্ত এবং অমুসলিমদের চক্রান্ত ছিল। অতএব উভয় গোত্র তওবা করল, একে অপরকে বুকে জড়িয়ে ধরল এবং ভালোবাসা সহকারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আবারও নিজেরা ঘরের মধ্যে ফিরে আসলো। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই আউস খাজরাজের এই ঘটনা থেকে আমরা দুইটি বিষয় আমরা জানতে পারলাম। নাম্বার এক, প্রথম বিষয়টি হলো যখনই কোথাও ঝগড়া হয়, ঝগড়া বিবাদের আগুন জ্বলে, তখন একজন সত্যিকার ও উত্তম মুসলমানের কাজ হলো যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করে ঝগড়া বিবাদের আগুনকে নিভানোর চেষ্টা করা, সেটাকে কমানোর চেষ্টা করা। কেন সমঝোতার নামে একদিকের কথা অন্য দিকে লাগিয়ে, এদিকের কথা সেদিকে লাগিয়ে আগুনের মধ্যে আমরা ফুসকার দেওয়ার চিন্তা করি। যখন কারোর সাথে কোনো মনোমালিন্য হয়, দুইজন মুসলমান দুই ভাই প্রতিবেশী আসছে, দাদা চাচা কাকা মামা, আরে আমার ভাইটা তো আমার সাথে অন্যায় করছে, এই অত্যাচারটা করতে হবে, জায়গা আমার থেকে 10% বেশি দখল করে ফেলছে। আমরা চিন্তা করি সময় পাইছি, একটা ফুমারি আরেকটা, হ্যাঁ আর স্বভাবটা তো এরকমই, তোরা তো অনেকভাবে ঠকাইছে, দিলাম আগুনের মধ্যে কি করলাম, দিলাম দিয়ে তার জিতটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। আমাদের অভ্যাস কিন্তু সমাজের সমাজপতিদের যারা মাতাব্বরি করে তাদের সবাই না, আবার কিছু অংশ তারা চিন্তা করে ঝগড়া না লাগলে আমি মাতাব্বরি করবো কোথেকে, ঝগড়া না লাগলে আমি আমার ইনকাম হবে কোথেকে। যে গ্রামের প্রবাদ আছে না, চোরেরা কয় চুরি কর, গৃহস্থরে কয় হজার থাক, মানে জাগ্রত থাকো। এই আমাদের সমাজের এই সিচুয়েশনের কারণে আজকে আমাদের পরিবারের মধ্যে ঝগড়া, আর আমরাও ব্যাকুমের মতো নিজের ভাইকে বিশ্বাস না করে থাক পারতাম আরেকজনকে বিশ্বাস করি, প্রতিবেশীকে বিশ্বাস করি, এর সাথে কথা বলি, এর সাথে গিয়ে আমরা বদনাম করি, আরেকজনের কাছে এসে ছেলের নামে বদনাম করি, তুই আমার কথা শুনে না। আপনি যেই কথাটা আজকে আপনার প্রতিবেশীর কাছে বলছেন, এই কথাটা কি আপনি আপনার ভাইয়ের সামনে বসে শান্তভাবে কখনো বলেছিলেন, আপনার ছেলেকে নিয়ে বুঝিয়েছিলেন, আপনার বোনের সাথে বলেছিলেন? এটা আমরা বলি না। ভাইয়ের সামনে ভাই নরম হতে আমরা পারি না, ভাইয়ের সাথে বোন নরম হতে পারি না, বাবার সামনে ছেলে, ছেলের সামনে বাবা মহব্বত দেখাতে পারি না, আমরা ফার্স্ট পার্সনের কাছে গিয়ে মহব্বত দেখি, আর এই মহব্বতের কারণে আমাদের মাঝে আরো সমস্যা সৃষ্টি হয়। শুনুন, দ্বিতীয় বিষয়টি হলো ঝগড়া বিবাদ শান্তির পরিবেশকে নষ্ট করার পাশাপাশি উভয় পাশের লোকদেরকে দুর্বল বানিয়ে দেয়, তাদের সামাজিক আর অর্থনৈতিক ক্ষতিতে লিপ্ত করে। যেমনটি আমরা শুনলাম আউস এবং খাজরাজ গোত্রের ওই যুদ্ধটা তাদেরকে নিঃশেষ করে দিয়েছিল, তাদের সকল বাহাদুরদেরকে নিহত করে ফেলেছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, শয়তানের মারাত্মক আক্রমণ থেকে সতর্ক করতে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের 53 নম্বর আয়াতের 56 নিশ্চয়ই শয়তান তাদের পরস্পরের মধ্যে ফাঁসা সৃষ্টি করে দেয়, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে সফরমান বিসমিল্লাহির রহমানির রহিম
انما يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء
كم ذلك ইমান থেকে অনুবাদ শয়তান তো এটাই চায় যে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ ও ক্ষোভ ঘটাবে। কুরআনুল কারীমের মাঝে এই আয়াতে কারীমাকে আমরা সামনে রেখে যদি সমাজের দিকে আমরা দৃষ্টি দেই তাহলে তিক্ত অভিজ্ঞতা আমাদের সামনে আসে যে আমাদের মাঝে এটাই হচ্ছে যে পরস্পরের মধ্যে বিদ্বেষ শত্রুতা। মনে রাখবেন আমরা যত টাকা কামাই না কেন কিন্তু পরিবারের মধ্যে যদি মিল না থাকে, আপনার ব্যবসায়িক কেন্দ্রের মধ্যে যদি মহাব্বত না থাকে, আপনি যেখানে চাকরি করছেন ওই জায়গার মধ্যে যদি ভালোবাসা না থাকে, একটা অস্থির ভাব কন্টিনিউ আপনাকে কুড়ে কুড়ে প্রতিনিয়ত আপনাকে আঘাত করছে, মনে হচ্ছে আমি কি এক জাহান্নামের মাঝে বসবাস করছি, বাস্তব তাই না? প্রিয় ভাই, এর জন্য আমাদেরকে ঝগড়া বিবাদকে পরিহার করা। প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সেই যে অন্যকে বেশি ঝগড়াটে, যে বেশি বেশি অন্যের সাথে ঝগড়া করে থাকে অনেক অনেক বেশি পরিমাণ। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিনা কারণে ঝগড়া করে সে সর্বদা আল্লাহ পাকের অসন্তুষ্টির মধ্যে থাকে, এক পর্যায়ে তাকে ছেড়ে দেন, অর্থাৎ আল্লাহ তাআলা দয়া থেকে তাকে বের করে দেন, ছেড়ে দেন। এই হাদিসগুলো শুনছি আমরা, কোরআনের আয়াতগুলো, আর চিন্তা চলে গেছে কিন্তু আরেকজনের কাছে আমাদের, আর ঠিকই কইতাছে হুজুর, তুইয়ে তো ঝগড়া দে, তুইয়ে তো ফেসা দে, সব চিন্তা আরেকজনের দিকে আমাদের তাক করা না, আমরা আঙ্গুল দিয়েছি আরেকজনের, কিন্তু তিন আঙ্গুল কিন্তু আমার দিকে আছে, তিন আঙ্গুল আপনি অন্য কারো ব্যাপারে চিন্তা করিয়েন না, আমি কারো ব্যাপারে চিন্তা না করি, আমাকে নিয়ে চিন্তা করি, আমার কারণেই ঝগড়া হচ্ছে, আপনাকে কেউ একটি অন্যায় কথা বলে ফেলেছে, আপনি চুপ থেকে যান, উত্তরটা না দেন, ঝগড়া থেমে গেল কিনা, যদি কেউ আমাকে মাটি দিয়ে ঢিলা দেয় আমি পাথর দিয়ে ঢিলা দিই, কেউ আমাকে থাপ্পড় দেয় বলে তুই আমার থাপ্পড় দিতে দরকার আমি ঘুষি মারু, তখনই কি হয় ঝগড়া শুরু হয়। রসুল আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3264 নম্বর হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কোন জাতি হেদায়েতের উপর থাকার পর ক্রোধগ্রস্ত হবে না যদি না ঝগড়া না করে, ঝগড়া না করলে ওই জাতি কি হবে না? আজকে আমরা মুসলিম উম্মা লেগে যাচ্ছি লেগে যাচ্ছি লেগে যাচ্ছি আর যাচ্ছি নিচের দিকে যাচ্ছি, যে জাতির মাঝে ঝগড়া বিবাদ লেগে যায় ওই জাতি আর উন্নত হতে পারে না। সরকারের আলম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা ঈমানের মূল উৎকর্ষে ততক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সত্যের উপর থাকার পরেও ঝগড়া ছেড়ে দেবেন। এই হাদিসটা ভেরি ইম্পর্টেন্ট আমার আপনার প্রত্যেকের জন্য, অর্থাৎ এই ব্যাপারটা আমার পক্ষে, আমি নেয়ের মধ্যে আছি, একেবারে আমি, সে আমার উপর জুলুম করতেছে অন্যায় করতেছে, এরপরেও যদি আমি ঝগড়াকে ছেড়ে দিই তখন আমি ঈমানের উৎকর্ষ মূলকে হাসিল করতে পারব। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মুসলমান ভাই, আমরা বলি আরে এটা আমার অধিকার, সে আমার সাথে অত্যাচার করেছে আমি তাকে অত্যাচার করেছি, কিন্তু না, সুবহানাল্লাহ, এই হাদিসটি আসলেই আমার হৃদয় থেকে আমার অনুভূতি আসছে যে আসলে বাস্তবিক এটা আমাকেও পরিবর্তন হওয়া উচিত, আপনাকেও পরিবর্তন হওয়া উচিত। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনাকেও বলছি, আমরা নিজের অধিকারের কথা বলি, হ্যাঁ এটা আপনার অধিকার, কিন্তু সেই অধিকারকে যখন আপনি ছেড়ে দিবেন, ন্যায়ের পক্ষে থাকার পরেও আপনি ঝগড়াকে পরিহার করবেন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ওই ব্যক্তি ইমানের উৎকর্ষতা, ইমানের মূল হাসিল করতে পারবে। যে ব্যক্তি ঝগড়া করবে না তার সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ভুলের উপর থেকে ঝগড়া করে না তার জন্য জান্নাতের কিনারায় একটি ঘর বানানো হবে, আর যে সত্যের উপর থেকেও ঝগড়া করলো না তবে তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘর বানানো হবে। প্রিয় ভাই দেখেন তো দেখি কত সুন্দর পায়গাম আমাদের জন্য আসছে। আমরা সবকিছুই কিন্তু করি একটা বিনিময় পাওয়ার জন্য, ঠিক না? শ্রম দিচ্ছি দিন রাত, কিছু টাকা উপার্জন হবে, ইনকাম করব, একটু আরামায়েশে থাকবো, ছেলে মেয়েরা একটু আরামায়েশে থাকবে, ঠিক না? একটার বিনিময় কিন্তু একটা দিচ্ছি আমরা, লেখাপড়া করছি, শ্রম দিচ্ছি, ব্যাপকভাবে দিন রাত পরিশ্রম করছি ভালো রেজাল্ট করার জন্য। কেন? একটা ভালো সার্ভিস করব, চাকরি করব, ভালো ইনকাম হবে, ভালোভাবে থাকবে। প্রতিটা জিনিসের পিছনে শ্রম দিয়ে কষ্ট করে আমরা উপার্জন করি। সুবহান আল্লাহ, এটাও একটা কষ্টকর ব্যাপার যে আমি ন্যায়ের পক্ষে আছি তারপরে ঝগড়া করতেছি, কিন্তু এই কষ্টটা যদি আমি করি, অর্থাৎ ঝগড়াটা যদি আমি না লাগাই, ঝগড়া না করলাম, তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মাঝখানে মহল দান। প্রিয় ইসলামী ভাইরা, এই ঝগড়াগুলোর অনেকের কারণ হচ্ছে অযথা রাগ। প্রিয় ইসলামী ভাইরা, অযথা রাগ এমন একটি মারাত্মক রোগ যা বড় বড় ফিতনা জন্ম দেয়, অনেকের দরজাকে খুলে দেয়। রাগ নফসের ওই উত্তেজনার নাম যা অপরের কাছ থেকে প্রতিশোধ নিয়ে অথবা সম্পর্ক ছিন্ন করার জন্য উৎসাহিত করে। অযথা রাগ থেকে অসংখ্য বিষয় সৃষ্টি হয়। মনে রাখবেন, অযথা রাগের কারণে অনেক ধরনের গুনাহ জন্ম হয় যা আখিরাতের জন্য ধ্বংসের কারণ। যেমন রাগের কারণে হিংসা জন্ম নেয়, গীবত, চুগলখুরি, অন্তরের গোপন শত্রুতা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মিথ্যার দিকে অগ্রসর করা। রাগের কারণ হয় নিজের চেয়ে কম মর্যাদাবান মুসলমানকে নিকৃষ্ট মনে করা, ঘৃণ্য মানসিকতার সৃষ্টি হয়, উভয় পক্ষ থেকে গালিগালাজ অব্যাহত থাকে, মানুষ অহংকারে লিপ্ত হয়, বিনা কারণে মারামারিতে লিপ্ত হয়, অপরকে ঠাট্টা তামাশা করা হয়, মানুষকে অপরের প্রতি নির্দয় হওয়ার উদ্বুদ্ধ করা হয়, কারো প্রতি চক্ষু লজ্জা থাকে না। অনেক সময় রাগের কারণে হাসি খুশি পরিবার উজাড় হয়ে যায়, অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে তালাক পর্যন্ত হয়ে যায়, অতঃপর পরিবর্তে স্বামী আফসোস করে যে আহ আমার কি হয়ে গেল, একটু সামান্য রাগ, এ রাগ থেকে কিন্তু সব শেষ হয়। এ রাগ থেকে অনৈক্যের সৃষ্টি হয়, রাগ থেকে আমাদের পরিবার ধ্বংস হয়ে যায়, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, রাগের কারণে অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, এই রাগের কারণে অসংখ্য দেশ ধ্বংস হয়ে যায়। আসুন না আমরা নিজেদেরকে কন্ট্রোল করি, চুগল করি। এর কারণে অনৈক্য আমাদের মাঝে লেগে থাকে, একজনের কথা আরেকজনের সাথে লাগিয়ে দেওয়া, জীবত করা, মিথ্যা কথা বলা, এই সকল বিষয় হচ্ছে আমাদের অনৈক্যের মূল কারণ, আমাদের পরিবারের অশান্তির মূল কারণ। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা কিছু হাদিসে কারিমা শ্রবণ করি। চুগলখোর সম্পর্কে কি বলা হয়েছে? যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গীবত ও চুগলখুরি ইমানকে এমন ভাবে কেটে দেয় যেভাবে রাখাল গাছকে কেটে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চুগলখুরি করার জন্য এদিক সেদিক ঘোরাফেরাকারী, বন্ধুদের মাঝে দূরত্ব সৃষ্টিকারী এবং নির্দোষ মানুষের দোষ অন্বেষণকারী আল্লাহ পাকের নিকট নিকৃষ্ট বান্দা। কিন্তু আমরা কিন্তু সুযোগ পাইলে কি করি? আরেকজনের ব্যাপারে বসলাম অফিসের মধ্যে, স্যারের কাছে সুযোগ পেয়েছি, বস কলিগ আরেকজনের ব্যাপারে, স্যার অরে আপনি এত সহযোগিতা করেন আপনার ব্যাপারে দিল। ব্যবসায়ী দুইজন ব্যবসা, তৃতীয় জন আরে তুমি তো এত সহযোগিতা করো, কত সময় মাল আনতে সহযোগিতা করতেছো, টাকা পয়সা দাও, তুমি জানো তোমার কাস্টমার নষ্ট করতেছে। ভাইয়ের ব্যাপারে, বোন বোনের ব্যাপারে চলতে থাকে। এই বিষয়গুলোকে আমরা নিয়ে আসি, প্রিয় ইসলামী ভাইয়েরা, মিথ্যা এটা আমাদের অনৈক্যের কারণ, পরিবারের অশান্তির একটি অন্যতম কারণ। আজকে বউ শাশুড়ির মাঝে, স্বামী স্ত্রীর মাঝে এই মিথ্যা নামক ভয়াবহ এবং কারো ব্যাপারে কুধারণা করা, খারাপ ধারণা করা, এই খারাপ ধারণার কারণে আমাদের অসংখ্য পরিবার নষ্ট হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, অনেক বিষয় আছে
যে বিষয়গুলো আমরা চোখে দেখলেও সেটা সত্য না, চোখে দেখলেও সত্য না, সেটা কি? এক স্ত্রী খাবার দিয়েছে টেবিলের মধ্যে, স্বামী সবাই বসে খাবে, তাকে কান করা দিচ্ছিল যে তোমার স্ত্রী বেশি বেশি করে খাবার খেয়ে ফেলে, সবসময় উপরের খাবারটা খায়। সে বলল ঠিক আছে আমি দেখবো। সে একদিন খাবারের সময় হলো, তো সেটা শুনে সে দূর থেকে খেয়াল করত, অন্য রুমে চলে গেছে কিন্তু খেয়াল করতো। স্ত্রী কি করলো, সে খাবার প্লেট নিয়ে ভালো ভালো একটু খাবার দেখে দেখে ভালো মাছ ভালো গোশত রেখে উপর দিয়ে ভাত ঢেকে রাখলো। যখন নাকি ঢেকে রাখছে, তখন ওই পুরুষ স্বামী বলছে ঠিক আছে আমার কাছে যে বলছে কথা ঠিক মিলে গেছে। সে তো এসে তার সাথে খুব খারাপ ব্যবহার করছে, কিন্তু কিছুক্ষণ পর যখন খাবার শুরু করবে প্লেট নিয়েছে, স্বামীকে ওই প্লেটটাকে দিয়ে সে নিজের জন্য নিয়ে নিয়েছে, তখন সে বুঝলো যে আসলে আমি যে চোখে দেখেছিলাম যদি এখন এটা বাস্তব না হতো আমি এটা ভুল করতাম। ঠিক অনুরূপভাবে এরকম অসংখ্য বিষয় আমাদের পরিবারের মধ্যে ঘটে যায়, থার্ড পার্সন এসে এটা আমাদের চোখ কানের মধ্যে লাগায়। একই কথা মনে রাখবেন, থার্ড পার্সন বলতে অন্য কেউ না, আমারই ঘরের সদস্য, এবং তাকে খারাপ বলা যাবে না, হয়তো সেই চোখে দেখেছে কিন্তু বুঝতে পারেনি। যখন আমাদের পরিবারের মধ্যে কারো ব্যাপারে কেউ কোনো ইনফরমেশন দেবে, বলবে, জীবন করবে, আপনি যদি মুসলমান হন আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তাকে বলা আপনি গীবত করছেন। আর গীবত কাকে বলে? যেটা সত্য ঘটনা। ফর এক্সাম্পল, একজন জায়েদ, একজন ছেলের নাম, ওই জায়েদ চুরি করে, তার অনুপস্থিতিতে আমি বললাম জায়েদ চুরি করে, এটা হচ্ছে তার নামে গীবত। হ্যাঁ, যদি উদ্দেশ্য এটা থাকে তার কাছ থেকে আপনি বেঁচে থাকবেন তাহলে গীবত হবে না, কিন্তু এর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে কিন্তু তখন এটা গীবত হবে। এরকম অসংখ্য বিষয় যেটা সত্য ঘটনা, সত্য বিষয়টা কিন্তু দোষ, সেটা তার অনুপস্থিতিতে বলার নাম গীবত। আমরা চেষ্টা করব এই গীবত থেকে বাঁচার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবত মিথ্যা চুগলখড়ি থেকে আমাদেরকে বাঁচাক, আমাদের পরিবার, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমরা যে যেখানে আছি সেখানকার পরিবেশটাকে আমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করি। যে যেটা বলবে আপনার কাজ হবে সমাধানের জন্য যাকে বলা হচ্ছে তাকে নিয়ে বসে যাওয়া, বসে শান্তভাবে মীমাংসা করে দেয়। আমরা হাদিসে পাকে শুনেছি, আপনি আমি যদি ন্যায়ের পক্ষে থেকে যে তাকে প্রতিবাদ করা এটা আমার অধিকার, আমি তার পক্ষ, আমি অধিকার রয়েছে যে আমি তাকে প্রতিবাদ করব, তাকে আমি বিচার করতে পারবো, তারপরে যদি আমি চুপ হয়ে যাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তার জন্য জান্নাতের মাঝখানে ঘর রয়েছে। আল্লাহ তাআলা আমরা যেমনই ভাবে কষ্ট করে দুনিয়ার সম্পদকে হাসিল করি, ঠিক অনুরূপ কষ্ট করে আখেরাতের সম্পদকে হাসিল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিগিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।